viene muore o Ascor. Sit sorgio. Questo sorgio. Bhagavat sorgio. Tar akar ache. Ini sakar. Nirakar non. Shudhu ekta alok mandal noy. Tar shob ache. আর ভগবানকে যখন লক্ষ্য করা হচ্ছে সূর্য ভগবান, তখন তো পৃথক জিনিস হচ্ছে। জড়বদ্ধ জীব তার কি ব্যাখ্যা দেবে সেই সূর্যের? এখানকার যে চন্দ্র সূর্য, এদের নিজস্ব আলো নয়, ভগবত রাজ্যে যে চিৎসূর্য আছে কৃষ্ণ সূর্য ছাড়াও, সেই সূর্যের আলোয় এরা আলোকিত, এই জগতের চন্দ্র সূর্য। এই কথাই তো বেদে বেদান্তে উপনিষদে আছে, ওটা মানুষ বুঝছে কোথায়? ন তত ভাষায় সেই সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যত গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরম মম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, সখা তো গোপনীয় কথাও তার সঙ্গে বলেন, কেন এখানে কষ্ট পাচ্ছ? অর্জুন তো পার্ট প্লে করছেন বদ্ধজীবের, সেই জন্যেই কৃষ্ণ বলতে বাধ্য হচ্ছেন, এখানে কেন কষ্ট পাচ্ছ সখা? কেন কোথায় যাব? নিজের বাড়িতে, নিজের ঘরে, পরের ঘরে বাস করছে তুমি এখন, তোমার নিজের কিছু না, নিজের ঘরে ফিরে চলো। এই জন্যেই গৌড়ী মঠের শিক্ষার মধ্যে আছে ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। বাড়িটা কোথায়? আবার ইটারনাল হোম কোথায়? যেটা সাধারণভাবে বলব বৈকুণ্ঠ, আর বিশেষভাবে বলব গোলোক বৃন্দাবন। এই হলোই আমাদের নিত্য বাসস্থলী, এই কথাই বলা হয়েছে। সেইখানে ফিরে চলো, কতটা আসছে? অর্জুনকে লক্ষ্য করে তত্ত্ব দর্শনটা বলছেন, এখানে কেন কষ্ট পাচ্ছ তুমি? রোগ শোক মায়া মোহ যাওয়া যন্ত্রণা বিপদ আপদ সব কিছু দিয়ে এখানে তৈরি সব এই সংসার, তুমি এখানে কেন আছো? বৃদ্ধা সময় নষ্ট করছো, ফিরে চলো। এই হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন জগৎবাসীকে, বদ্ধ জীবগণকে। অর্জুনকে উপদেশ দেওয়ার কোনো দরকার হয়নি, কেন? তিনি তো সকাল সক্যভাব প্রাপ্ত ভগবানের, অন্য কোনো চেষ্টা করেন নাই ওই সেবা ছাড়া, ওইটাই তাদের ধ্যান জ্ঞান জপ তপ সব কিছু। সেইভাবে তো তারা আছেন সেখানে, যে বস্তুর কথা বলছেন তার মান সম্মান প্রতিপত্তি কিরকম বলা আছে গোবিন্দ স্বামে ব্রহ্মাজি চিন্তামণি প্রকর সদমসু, চিন্তামণি দিয়ে তৈরি সেই জায়গা। চিন্তামণি মানে দেখি, আমি যার কাছে যা চাইব তাই পাব। বৃক্ষগুলো যা আছে কল্প বৃক্ষ, যে কোনো বৃক্ষের কাছে আমায় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রীতি দাও দিয়ে দেব। প্রতি অনু পরমাণু এই বর্ণনা রয়েছে সেখানে। আর চিন্তামণি দিয়ে সব তৈরি হয়েছে বাড়ি ঘরদর গুলো, অদ্ভুত ব্যাপার। চিন্তামণি প্রখর সদমসু কল্প বৃক্ষ, সদম মানে ওই আশ্রয় ভগবানের যে আবাস নিবাস স্থান নিবাস ভূমি অপ্রাকৃত ভূমি, কল্প বৃক্ষ সেখানে আছে। লক্ষাবৃতেষু সুরভীর বিপালয়ন্তম, সুরভি গাবি সব সেবা করছে। লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম, শত সহস্র লক্ষ্মী সেখানে সসম্ভ্রমে সেবা করছেন। কার যুগলের, যুগলের সেবা করছেন শত সহস্র লক্ষ্মী। হ্যাঁ, কার সেবা করছেন? সর্বলক্ষ্মী ওই রাধা এবং গোবিন্দ এদের সেবা করছেন। সমস্ত লক্ষ্মীর লক্ষ্মীত্ব সব রাধা ঠাকুরের মধ্যে আছে। দেবী দতমানা সাক্ষাৎ বস্তু, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, কৃষ্ণের সব কিছু অপ্রাকৃত গুণ সব কিছু নিয়ে বসে আছেন তিনি, সেই বস্তু চলুন। রাধিকা এমন আরাধনা করার লোক আর দ্বিতীয়টি নাই, এ জগতেও নাই পর জগতেও নাই। সব থেকে বেশি আরাধনা করেছেন পরমারাধ্য বস্তু, তাকে বশীভূত করেছেন সেবার দ্বারা। এই জন্যে তার রাধারানীর এক নাম সেবারানী, রাধারানীর এক নাম সেবারানী। কি করে সেবা করতে হয় রাধারানীর সেটা খুব ভালো জানেন, সব থেকে ভালো জানেন, কিন্তু তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো পার্সিয়ালিটি নাই। আমি করব এ কথাটা থাকলেও আরো দশজনকে সুযোগ দিয়েছেন তিনি, দিচ্ছেন, ওটাও তিনি দেখতে চান। আমার কৃষ্ণ সেবা সবাই করুক এই ভাবটা আছে, তার ভিতরে অহংকার নেই। একজনের অহংকার ছিল, কার? তিনি একটু স্পেশালিটি চেয়েছিলেন রাধার মেয়ে, সেটা নেই। আমি সেবা করবো, আমার কৃষ্ণের সেবা অনন্ত জগৎবাসী সবাই করুন, এইটাই তার আকাঙ্ক্ষা। সেই রাধা ঠাকুরের এত দয়ালু, এত কৃপালু, কৃপাময়ী, ওরকম কৃপা দয়া মনুষ্যে হয় না। পরদেবতা, পরাদেবী, পরতত্ত্ব, পরমভজনীয় বস্তু, পরমভজনীয় বস্তু কৃষ্ণ হচ্ছেন পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, এসব বিশেষণ আছে। আর রাধা ঠাকুরের নিজে ওই রকম বিশেষণ আছে, একই ব্যাপার তো। একটা মানুষ থেকে তার সদ্ভাবনার সদ্গুণগুলো যদি এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তাহলে যে বস্তু রাধার ঠাকুরণী সেই বস্তু। পরদেবতা, পরাদেবী, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মীগণের যা কিছু সব তার মধ্যে আছে, তার থেকেই অনন্ত লক্ষ্মীর আবির্ভাব। এখনো পর্যন্ত বৃন্দাবনের বেল মনেতে লক্ষ্মী ঠাকুরন তপস্যা করছেন, কৃষ্ণের সান্নিধ্য পাবেন বলে কোনদিন পাবেন? কোনদিন না। অথচ তার একটা প্রচেষ্টা ঐশ্বর্য ভাবে ওই সেবা পাওয়া যায় না, শাস্ত্রে সেটা বোঝানো আছে, মাধুর্য মার্গে সেটা পাওয়া যায়। সুতরাং লক্ষ্মীর চেষ্টা সেখানে তপস্যা মৃতা হয়ে যাচ্ছে। কিন্তু তার আশা আছে, আকাঙ্ক্ষা আছে। লক্ষ্মী তত্ত্ব যদি বড় বলা হয় তাহলে তার আবার উন্নত ধরনের সেবার আকাঙ্ক্ষা থাকবে কেন? জিনিসটা এমন, তার মানে তার থেকেও আরো শুদ্ধাবস্থা উচ্চাবস্থা আছে। সেই জন্যই তো কথাটা এসেছে, প্রার্থনা করছেন। যখন কালীয় দমন হয়েছে, কালীয় পত্নীগণ নাগ পত্নীগণ সব করছে, সব আমাদের স্বামীকে মেরে ফেলবেন আপনি? কৃষ্ণকে বলছেন, আপনি তো সর্বোপরি মালিক, আমরা কি সব বিধবা হব? আমাদের স্বামীকে মেরে ফেলবেন আপনি? দুষ্টের দমনকারী সৃষ্টের পালনকারী দুটো দিকই তার আছে। দুষ্টের দমন করছেন, সাপ তো ক্রূর, খল খল জাতি ক্রূর, তাকে কৃষ্ণ দমিয়ে দিচ্ছেন, সাজা দিচ্ছেন। এই ক্রূরতার দ্বারা আমার সান্নিধ্য তুমি পেতে পারো না। ওই সান্নিধ্য পেয়েছে সেইটাই বলছেন। কি বলছেন এরা? কচ্ছানুভাব ন দেব বিদমহে সবাঙ্গ্রি রেণু স্পর্শাধিকার যত বাঞ্ছয়া শ্রী বরণা চরতপ বিহায় কামানুসূচির ধৃতব্রতা। আমাদের এই স্বামীর এমন কি ভাগ্য, এমন কি তপস্যা করেছিল যে সর্বোপরি মালিক তার পাদ পদ্ম স্পর্শ পেয়েছে, তার পায়ের চিহ্ন আছে, তাদের মাথায় রাখলাম আমি। ভৃগু পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবানকে, ভৃগুর চোদ্দ পুরুষের ক্ষমতা নাই ভগবানকে পরীক্ষা করার, কিন্তু সেই সুযোগটা ভগবান দিয়েছেন, তাকে কৃপা করেছেন। হ্যাঁ, কারণ তুই তো ফেল করবার ছেলে নয়, এই তত্ত্বকেই পরীক্ষা করতে যাচ্ছেন ভৃগু। একদিকে তার অহংকার, দামান ছেলে পরীক্ষা করতে যাচ্ছে তার চোদ্দ পুরুষের উপর আমাকে, কিন্তু ভগবান মেনে নিয়েছেন। ভীষণ সহ্যগুণ, ভীষণ অ্যাকোমোডেটিং, ভীষণ অপরাইজিং সেই কৃষ্ণ, যে যেমন ভাবে তাকে এ করতে চায় তার সঙ্গে তিনি তেমনই লীলা করেন। লড়নে বলার সঙ্গে লড়ছেন, লড়লে আমার সঙ্গে আচ্ছা দেখে কেনর মুস্তিক মারা গেল শিলচর ঘুটিতে, যে যেমন ভাবে এ করতে চায় তাকে তেমন ভাবেই তার সঙ্গে করেন, খেলা করেন তিনি। এই তো কংস কারাগারে যখন ঢুকছেন, কি বর্ণনা আছে ভাগবতে, কারা কি দেখছে তাকে যখন ঢুকছেন? মঙ্গলা নাম অশনী, মঙ্গলা পক্ষে অশনী, অশনী সম্পাদ কাকে বলে বজ্র, মৃগনাং নরবর, যাকে রাজারা বসে আছেন, বাবা রাজ রাজেশ্বর ঢুকছেন। মাল্লা নাম অশ্বিনী মৃগনাং নরবর, তারপর তোমাদের মাল্লা নাম অশ্বিনী মৃগনাং নরবর, গোপাল গোপীগণ, গোপ গোপীগণ তারা দেখছেন আমাদের স্বজন আত্মীয়। গোপানাঙ্গ স্বজন, গোপগণ গোপীগণের পক্ষে আমাদের আত্মীয় স্বজন। অসতাং সিটি বুঝাং সাস্তা দুষ্ট রাজেন্দ্র বৃন্দ, তারা দেখছে বাবা জম এসেছে আমাদের শাসনকর্তা। অসতাঙ্গিতে বুঝাবে শাস্তা মৃত্যুর ভোজ পথে বিরাড় বিদুষাং, পূজপতি কংস তার কাছে মৃত্যু স্বরূপ। বিরাট বিদুষাং মানে যোগীগণের পক্ষে বিরাট পুরুষ। এইভাবে তো তারা দেখছে, যার যেমন অধিকার সেই অনুসারে দেখছে। সত্যং পরম যোগী নাম পরতত্ত্ব প্রবেশ করছেন, যোগীগণ দেখছেন। বৃষ্ণিনাং পরদেবতেতি, বৃষ্ণিগণের কাছে তিনি পরদেবতা। বিদিত রঙ্গ্রজ, অগ্রজ বলদেবের সঙ্গে কৃষ্ণ যখন কংসের রঙ্গালয়ে প্রবেশ করছেন, বিভিন্ন লোক বিভিন্ন অধিকারে সেই ভগবানকেই বিভিন্ন রকমে দেখছে তাদের অধিকার অনুসারে। কথাগুলো তো বলা আছে, তত্ত্ববস্তু তো একই, তাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম দেখে। বহু দূর থেকে যদি একটা পাহাড় দেখা যায়, দেখা যাবে হরাইজন্টাল লাইন, মনে হবে ওই রকম পাহাড়কে। কাছাকাছি গেলে দেখা যাবে অনেক উঁচু, বহু গাছপালা, বহু ঘর বাড়ি, বহু গাছপালায় বহু ফল, বহু রকমের কাঁচা পাকা সব রকম ধরনের বৈশিষ্ট্য ক্রমশ ক্রমশ দেখা যাচ্ছে। ব্যাখ্যা দিয়েছেন, বুঝিয়েছেন ব্রহ্মকে। ব্রহ্মার ব্রহ্ম দুই এক নয়, ব্রহ্ম হচ্ছেন ভগবানের অঙ্গকান্তি। তো বহু দূর থেকে ভগবানকে দেখলে ওই রকম দেখা যায়, একটু কাছে এগিয়ে গেলে বৈশিষ্ট্য দেখা যায়। গাছপালা, জন্তু জানোয়ার, ঘর বাড়ি দুয়ার, ভগবত দর্শন মানে পূর্ণ দর্শন, তার ফুল এফেক্ট, পরিপূর্ণ অবস্থাটা যখন প্রকাশিত তখন তাকে বলা হচ্ছে ভগবান। সব কিছু নিয়ে তিনি একা নন, সব তত্ত্ব নিয়ে তিনি এক। একম এবার দ্বিতীয় অর্থ হল এই, এক আমি বহু হব, তিনি বহু হব না, তিনি বহু আছেন, কিন্তু লীলার ক্ষেত্রে যে তিনি ওটা প্রকাশ করতে চেয়েছেন সেই হিসাবে গোবৎস হয়ে সকা হয়ে সব ঢুকেছেন বৃন্দাবনে, বরাবরই আছেন তিনি। তিনি হয়েছেন এমন না, ভগবান নিরাকার তিনি আকার হলেন। কখন অবতার নেবেন যখন, বাজে কথা, ওটা হয় না। অবক্তল ব্যক্তি মাপন্নং মন্যন্তে মাম অবুদ্ধয়, গীতা বলছেন। কেউ কেউ ভাবছেন আমি অবক্ত ছিলাম, অপ্রকাশিত ছিলাম, ব্যক্তি মাপন্নম আমি পরে প্রকাশিত হয়েছি, এ থিওরিটাই ভুল। সত প্রকাশিত তত্ত্ব তিনি সব সময়ের জন্য। আমার দুর্ভাগ্য আমি তাকে কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না। যেমন বুড়িমা, তিনি গেলেন জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ দর্শন হচ্ছে না তার, তার সঙ্গী সবাই দর্শন করছেন কিন্তু তিনি পুয়ের মাচা দেখছেন। তার বাড়ির উঠানে যে পুয়ের মাচা সেইটা তিনি দেখছেন, দুর্ভাগ্য। সামনে ভগবান রয়েছেন, তাকে দর্শন পাচ্ছেন না তিনি, এরকম দুর্ভাগ্য। তা আমরা এইরকম দুর্ভাগ্য নিয়েই তো বসে আছি, দেখেও দেখি না, শুনেও শুনি না, এমনই অবস্থা আমাদের। কি করবার আছে, করবার নাই তো কিছু, হ্যাঁ করবার আছে কিছু, আটজন আর কান্নাকাটি। অন্তর দিয়ে লোককে দেখানো নয়, লোকে আমাকে খুব বড় সাধু বলবে, বড় ভক্ত বলবে, নামপরায়ণ বৈষ্ণব বলবে, উনি কম খান, উনি কম ঘুমন, এইসব বাহাদুরি সাধুদের। আমাদের সাধু কারা, তাদের সাধু বলি বদ্ধজি, আমি কাকে সাধু বলি, বুঝলো কি জানে যেই তব সাধু জন, সেই তার সঙ্গ তোমারে না চায়, এই হল বদ্ধজীবের অবস্থা। যিনি কিছু বুজরুকি জানেন তিনি হলেন বড় সাধু আমাদের কাছে। আচ্ছা, গাছের পাতা ছেড়লেন,
গোলাপের মতো গন্ধ।
আবার আর একবার রোগে সুখে থাকা তো বিশ্বাস মতো গন্ধ। এই হলো সাধুর সাধুত্ব। আমরা এই করে সাধু চিনি, সাধু চিনতে যাই। একটা ঘটনা হয়েছিল আমাদেরই ক্ষেত্রে, সেটি ঘোষণালেনে হিমালয় থেকে দুজন সাধু এসেছিলেন, ওইখানে উঠেছেন, ওইসব দেখাচ্ছেন গরিবের মধ্যে। হিন্দুস্থানি লোক, হিন্দিতে কথা বলছেন, লেগে গেছে, সিএডি লেগে গেছে কিচেনে। তিন দিনের দিনই আর করে নিয়েছে বাগানো। হিমালয় থেকে তুমি বাবা এখানে কেন ঢুকেছে শহরে? পয়সা দেয় যে আসলে বসে আছে সোনার কভার করে সব বুঝবার পাইনি, সব দেখে তো সব সার্ভিস করে দিল, সব সরে বাজার তো করে দিল, নিয়ে নিল। হিমালয় ছেড়ে কেন শহরের মধ্যে ঢুকছো? আবার কলকাতা শহর, রাজধানী শহর, ক্যাপিটাল টাউন, ক্যাপিটাল সিটি, তো দিয়ে কি হবে? বাসনপত্র নাই, সুজি নাই, চিনি নাই, অন্য কিছু নাই, তিনখানা এই আনো, তিনটে নতুন ইট চাই, পরিষ্কার তিনখানা ইট দেওয়া হয়েছে, তারপরে একটা কড়াই রাখা হয়েছে, নতুন কড়াই, একটা চাপা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই আর থাকবো 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 করে উঠেছে না, দিয়ে সকলকে হালুয়া খাইয়ে দিল, মোহনভোগ খাইয়ে দিল, সকলে খেল। কি খেলো করার দিন? এই তো বুঝুন কি হলো। এই সাধারণ মানুষ এই লোকগুলোকে বোঝে যে এরা হলো সাধু, কিছু ইন্দ্র জানে সে হলো সাধু। হাত দেখতে পারে না তুমি, দেখুন তো আমি কবচের বাজব, হাত দেখা সাধু। পাখি নাচিয়ে বেড়ায় উৎপাতে বসে অনেক সাধু, এগুলো হলো সাধু। সাধারণের বিচারে যারা ভগবানের উপাসনা করেন তাদের ওগুলো দরকার হয় না, ভগবানের পরে যারা নির্ভর করেন, বিশ্বাস করেন, কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল, আত্মনিজের অন্যান্য ঘুজাও জঞ্জাল, তাদের তো ওগুলো নয়, তারা তো সবসময় তদ্গত চিত্ত, সেই চিন্তাতেই ব্যস্ত, সেখানে সঙ্গে আদান প্রদান কথাবার্তা সেই নিয়েই তো ব্যস্ত। অনেক ঢাকঢোল পিঠানো তাকে এ করা যায় না, বাধ্যই আনা যায় না। আবার আপসেই যখন ওটা মিটে যায়, আবার দুজন লোকেরই তার সঙ্গে কথাও বলেন, কেমন আছেন তাও বলেন, জিজ্ঞাসা করেন, কিন্তু সবসময় তো নয়, এই তো অবস্থা হয় তাদের। তারা তো লক্ষ্যে জানাতে চান না, তারা তো বর্ণচরাম পাকা উনাস, তাদের গায়ে সংসারের পঙ্ক লাগে না, সব এড়িয়ে তারা এই জগতে আছেন, থাকতে থাকতে পারেন তারা। যদি সাধু সন্ত যদি এই জগতে না থাকতেন, জগৎ চক্র চলত না, চলত না, চলত না। আরে এই কথাই শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে, হরে কৃষ্ণ হয়ে গেল, আর তো আর বলবার কিছু নাই। সেটা হলো গান, ছন্দবন্ধ যুক্ত পদ গান হচ্ছে। গমনমতি নাট্যম, কোন ভক্ত হেঁটে যাচ্ছেন সেটা নৃত্যভঙ্গিমা। বংশী প্রিয় সখী, সেখানে বংশী তাদের কাছে প্রিয় সখী, এই তো সেখানকার ব্যাপার। ক্ষুধা তৃষ্ণা নাই সেখানে, ক্ষুধা টুদা লাগে না, কিন্তু আছে সব, প্রাকৃত কোনো ব্যাপার না। আমাদেরই একজন গুরু ভাই তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা আমি তো এখানে এই জগতে, এখানে তো মঠ মন্দিরে বহু সমস্ত সব পায়খানা টাইখানা বাথরুম টাথরুম করে দিলাম, আচ্ছা বৈকুণ্ঠে গিয়ে আমার সেবা কি হবে, ওখানে কি এই সেবা আছে? তা গুরুদেব আস্তে আস্তে বললেন, এখানে ওই জাতীয় এ নাই, ওইরকম বাথরুম লাগে না ওখানে, ওইরকম বাথরুম লাগে না ওখানে, ওইরকম ফ্রেকি কাউন্সিল লাগে না। গুরুদেব আস্তে আস্তে বললেন, যে চিন্তা আমাদের আছে সেই চিন্তা তো সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে ওই সেবা নাই। সব সময় সেবা আনন্দে বিভোর, সবাই সবাইয়ের সঙ্গে সবাইয়ের মিলজুল, কারো প্রতি কারো ঈর্ষা নাই, হিংসা নাই, কোনো কিছু নাই, সবাই সেবা করছে সেই তত্ত্ব বলছে।
হরিমিহ পরম সর্বশক্তি রাসাব্দি, রাসাব্দি তদ্ভিন্নাং সমস্ত জীবান জীবান প্রকৃতি কবলি তাঁত তদ্ভিমুক্তাং ভাবা ভেদাভেদ প্রকাশং সকলমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিং সাধ্যং তৎপ্রীতিমেবেত্তু। সাধনম শুদ্ধ ভক্তিং তৎপ্রীতিমেবেত্তু সাধ্যং।
সংস্কৃতের মতো করতে হবে, বাংলা বাংলার মতো করতে হবে, হিন্দি হিন্দির মতো করতে হবে, ইংরেজি ইংরেজির মতো উচ্চারণ করতে হবে, আর তাহলে ঘরে ঘরে কম্বা হয়ে যাবে। মোটামুটি প্রাহ আমনায় বলছেন, তাহলে প্রথমে আমনায় মানে কি?
পরম্পরা।
অন্যায় মানে পরম্পরা, গুরু পরম্পরা, তাই তো? অন্যায়ের ব্যাখ্যাটা কি আছে, শাস্ত্রের ব্যাখ্যা কি আছে, অন্যায় কাকে বলে? অন্যায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্ম বিদ্বেতি বিশ্রুতা গুরু পরম্পরা প্রথম বিশ্ব কর্তুরি ব্রহ্মণ, এই আছে তো। তাহলে আমনায় মানে শ্রুতি, বেদ, আর তার ভিতরে বলছেন ব্রহ্মবিদ্যা একটা কথা, সেটা এসেছে পরম্পরাক্রমে। আমনায় মানে ব্রহ্মবিদ্যা, গুরু পরম্পরা ক্রমে সেটা এসেছে, গুরু পরম্পরা প্রথম। বিশ্বকর্তুর হি ব্রহ্মণ, বিশ্বকর্তা ব্রহ্মা, তার থেকে এসেছে ব্রহ্মাজি। পেলেন কোথা থেকে ব্রহ্মাজি সেই ব্রহ্মবিদ্যা, কোথা থেকে পেলেন?
কৃষ্ণের থেকে পেয়েছেন,
কৃষ্ণ থেকে পেয়েছেন। কিভাবে পেয়েছিলেন? কৃষ্ণ থেকে যদি পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন? কোন অবস্থাতে পেয়েছিলেন আর কতকাল তিনি সেই পদ্মের নালের মধ্যে যাতায়াত করেছিলেন, কত কোটি বছর? আর কখন বুঝেছিলেন তিনি যে আমার উৎপত্তিস্থলকে এগুলো তো বর্ণনা আছে ভাগবত। তপস তপস বলে একটা দৈববাণী হয়েছিল, তিনি বুঝলেন যে আমাকে তপস্যা করতে বলছেন। তিনি ব্রহ্মবিদ্যা পেয়েছেন ভগবানের কাছ থেকে, সেই জন্য ব্রহ্মা দেবানাং প্রথম এই শ্লোকটা পড়েছে। ব্রহ্মা দেবানাং প্রথম বিশ্বস্য কর্তা ভুবনস্য কর্তা সব্রহ্ম বিদ্যা সর্ব বিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। এই শ্লোকটা পাওয়া গেছে। অথর্বণকে তিনি উপদেশ করছেন ব্রহ্মা আবার। অথর্বণ বোধ হয় ভিক্ষার রেটে মোটামুটি বড় ছেলে, আর সব থেকে কনিষ্ঠ পুত্র পিকফলাদ, উপনিষদে বলা আছে। সেই কনিষ্ঠ পুত্র পিকফলাদ তিনিও তত্ত্ব জিজ্ঞাসা করছেন ব্রহ্মাজির কাছে। তার আগ্রহ ছিল গৌরাঙ্গ মহাপ্রভু কোথা থেকে গেলেন, এই প্রশ্ন ছিল তার। কলির পাপাচ্ছন্ন প্রজা এরা কিভাবে মুক্তি লাভ করবে, এরা কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করবে? অথ পিপলাদ সমিত পানির ভগবন্তম প্রশ্ন করছেন ভগবান। কলৌ পাপাচ্ছন্ন প্রজা কথম চিরন্নীতি, উপনিষদের মধ্যে আছে। নিজের পিতাকেই বলছেন, পিতাই গুরু। সেখানে কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে জিজ্ঞাসা করেছেন। ব্রহ্মাজি বলছেন, রহস্যতে বদিষ্যে আমি, এ বিষয়ে যে রহস্য আছে আমি বলছি তোমাকে। জাহ্নবী তীরে নবদ্বীপে গোলোকাক্ষ ধামনি গোবিন্দ দিবুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ একটা শব্দ বাদ গেল মহাযোগী তবে শ্লোকা ভবন্তি একটা কিছু বাদ গেছে, তিনি বলে দিচ্ছেন। সেই রকম ধরনের ব্যাপারটা এর ভিতরে আছে। ব্রহ্মবিদ্যা এটা আসছে উপর থেকে, সেই গুরু পরম্পরাটাই আমাদের কীর্তন করা হয়। সংস্কৃতটা মনে আছে, মুখস্থ আছে?
ভালো নাই
না, ওটা আজকাল মুখস্থ করানো হয় না, আমাদের টাইমে তো মুখস্থ করানো হয়েছিল। আমরা তো মুখস্থ করেছিলাম, কীর্তনও করতাম। তোমরা কেন করছো না? শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সঙ্গকান শ্রীবুদ্ধ শ্রীপদ্মনাভ শ্রীমন্দ্র শ্রীমাধবান, এইরকম তাহলে কৃষ্ণ থেকে কে এলেন? ব্রহ্মা এলেন, তারপরে দেবর্ষি এলেন, তারপরে বাদরায়ণ ঋষি এলেন, তারপরে মধ্য এলো শ্রীমধ্যাচার্য, তারা সর্বনাভ এরকম করে বর্ণনা করে যাচ্ছেন। তাহলে ওই ব্রহ্মবিদ্যা গুরু পরম্পরা ক্রমে এসেছে, তার একটা লাইন আছে, সেই অনুসারে খাপ ছাড়া নয়, ফরফর ফরফর এইরকমই লাইন আছে, সেই অনুসারে এসেছে। তিনি ওকে বললেন, ইনি তাকে বললেন, এইরকম একে বলে আমনায়ক। এখন কথা হচ্ছে সেই আমনায়ক কি জানাচ্ছেন আমাদের, সেই ব্রহ্মবিদ্যা কিভাবে জানাচ্ছেন। পূর্বাপর সংগতি আছে, খাপ ছাড়া নয়, অসম্বদ্ধ প্রলাপোক্তি নয়, সম্পর্কযুক্ত প্রত্যেকটি কথা, শব্দ বিন্যাসে অনেক সময় মনে হয় যে এটা মিল হচ্ছে না, কিন্তু তা নয়, তত্ত্ব সিদ্ধান্তে মিল আছে। কি বলছেন তত্ত্ব দর্শনটা, এই তত্ত্ব দর্শনটা যদি আমরা না জানি, না শিখি, না বুঝি, তাহলে আমাদের হরিনাম হবে না, হয় না। বললে এইরকম কথা বলে, হ্যাঁ কে ভগবান, ভগবান যখন আছেন তখন ভগবতীও আছেন তার সঙ্গে সঙ্গে, না এই দুনিয়াদারির ভগবতী নন, ভগবানের নিজস্ব ভগবতী, মানে কে, রাধা ঠাকুরানি, সেটাও বুঝতে হবে আমাকে, তা নাহলে তো সভ্যতা হয়ে যায়। কে ভগবান, কে ভগবতী, রাধা ঠাকুরানি, কে তার একান্ত ভক্ত, বৈষ্ণব, গুরু বৈষ্ণব, এই সব তত্ত্বটাই তো আমাকে জানতে হয় পাশাপাশি, না জেনে নাম করলে তো নামে ফল হয় না, আছে তো বেকার। মন্ত্র জপ করি কিন্তু মন্ত্রের মানে জানি না, আমি কার কাছে প্রার্থনা করছি, কার কাছে কি প্রার্থনা করছি, সে তত্ত্ববস্তু কে। আমরা যে মন্ত্রগুলো, যে গায়ত্রী মন্ত্র যেগুলো জপ করি, সেগুলোর তো প্রত্যেকটা তো অর্থ আছে, উদ্দেশ্যটা একই, কিন্তু বিভিন্ন তত্ত্বের কাছে আমরা প্রার্থনা রাখি। এই বিভিন্ন তত্ত্ব বলতে গেলে সংক্ষেপত দুই রকম, এক হলেন আশ্রয় বিগ্রহ গুরু বৈষ্ণব, আর এক হলেন বিচার বিগ্রহ। এ কথা বলা আছে শাস্ত্রে, সেবা শিক্ষা যারা দেন তারা হলেন আশ্রয় বিগ্রহ গুরুতত্ত্ব। তো ভগবানও তো অনেক সময় শিক্ষা দিয়েছেন, শাস্ত্রে বলা আছে, তাহলে ভগবানকেও তো তাহলে গুরু বলা চলে, হ্যাঁ চলে, আছে বলা আছে, জগৎগুরু ভগবান। ঠিক সেই রকম ধরনের শ্লোকের মধ্যেও আছে, দশম স্কন্ধের যে এ করছেন, টিকা করছেন সুদর্শনী, তিনি প্রণাম করছেন কৃষ্ণকে, কৃষ্ণ মন্দে জগৎগুরু, আমি জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করি। দশমে দশমং লক্ষ্মণ আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষং পরম তত্ত্বং জগদ্ধাম নামামি তত্, এই বলে প্রণাম করছেন। সেই স্বয়ং রূপ কৃষ্ণ তিনিও কখনো কখনো জগতে আসছেন, প্রয়োজনে এসে গুরুর কার্য করছেন। রয়েছে বলা একখানা গ্রন্থ আছে রূপ গোস্বামীর, গ্রন্থের নাম হলো লঘু ভাগবতামৃতম, তার ভিতরে এক জায়গায় বলা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড অফিসার সব সেই অনুসারে, তথাপি তার মধ্যেই যখনও কোনো ব্রহ্মাণ্ডে কোন ব্রহ্মার অভাব হয়েছে, ভগবান নিজেই সেখানে বসে গেলেন। ও অনন্ত মূর্তিতে ভগবান সেখানে বসে গেলেন, ওই ব্রহ্মার কাজটা করছেন তিনি। তখন যে ব্রহ্মা, তিনি কে? বিষয় বিগ্রহ ব্রহ্মা ব্রহ্মার কাজ করছেন। কিন্তু ব্রহ্মার কাজ দেখি আশ্রয় বিগ্রহের কাজ, কিন্তু সে সময় অফিসার ওখানে কম আছে বলে স্বয়ং ভগবান গিয়ে বসে গেছেন ব্রহ্মার কাজে। এই বিচারগুলো আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, এ সংসারেও আছে, কোর্টে হাকিমের অভাব আছে, ভগবান নিজেই বসে গেলেন। সেই পোস্টে পদাধিকারী কাজ করে যাচ্ছেন তিনি, সেই পদাধিকারীকে স্বয়ং উপরওয়ালা একথা আছে বলা। আবার যাদের পরে ভাগ বিভাগ করা আছে এসব দায়িত্ব, তাদের দায়িত্ব একটা আছে, তাদের অবস্থাও নির্ণয় করা আছে শাস্ত্রে। এইসব জিনিসগুলো হয়, এই সংসারেও কোনো হাকিমের যদি অভাব হয়, মানুষের থেকে চুনাও করে অধিকারী ব্যক্তিকে সেই পোস্টে বসিয়ে দেওয়া হয়, আছে না? তাকে কি বলা হয়? অনারারি পোস্ট, অনারারি ম্যাজিস্ট্রেট করে বসিয়ে দেওয়া হয় তাকে। এটাও আছে। আবার স্বয়ং ভগবান কোন জায়গায় নিজেই সেই কাজ করছেন। উদাহরণ দেওয়া যায়, যেমন মালিক কর্মচারী দিয়ে দোকান চালান, কিন্তু সবসময় লক্ষ্য রাখেন কর্মচারী দিয়ে দোকান চালালেও তিনি সবটাই দেখাশোনা করেন, কর্মচারী আসেনি, দুজন চারজন কর্মচারী, দুজন দুজন চারজনই আসেনি অনুপস্থিত। তখন মালিক সেইখানে গিয়ে দোকানটা চালাচ্ছেন, বসে আছেন কিন্তু মালিক, কাজটা করছেন কর্মচারী। যদি কেউ জানেন যে উনি মালিক, তাকে মালিক বলেই সম্বোধন করবেন, নিশ্চয়ই তাকে কর্মচারী বলবেন না। যদি কেউ না জানে না চেনে, তাহলে তাকে কর্মচারী বলবে, কারণ কর্মচারী কাজে নিযুক্ত আছেন তিনি। কিন্তু অনেক সময় মালিকও তো কর্মচারীর কাজ করেন, এ করতে হয় কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তা নাহলে জগৎ শিক্ষা পাবে না, সেই কথা গীতার মধ্যে বলা আছে। আমি যদি কর্মাচরণ না করি তাহলে জগতের লোক শিক্ষা পাবে না, সেই জন্যই আমাকে ওই রকম ধরনের পরিশ্রম স্বীকার করতে হচ্ছে। কৃষ্ণ বলছেন গীতার মধ্যে কি শ্লোক? উৎসিদে লোকা ন কুর্যা কর্মসেদহম শঙ্করশ্চ চকর্তাসাম উপহন্যামি অপ্রজা উৎসিদে লোকা। এই লোক উচ্ছন্নে যাবে আইন কানুন না জেনে, সুতরাং যে কাজই করবো তার আগে তার ভালো মন্দটা প্রয়োজনক্ষণ চিন্তা ভাবনা করে আমাদের কাজে অগ্রসর হতে হবে। এইটা হলো কর্মানুষ্ঠান করার আইন নিয়ম। একটা কিছু কাজ করতে গেছি, সেই কাজটাতে কতটা লাভ কতটা লোকসান এই দুটোই চিন্তা করতে হবে আগে, তারপরে সেই কাজটা আরম্ভ করতে হবে। নিয়ম আছে, কাজ আরম্ভ করলে পরে লাভ লোকসান দুই হয় সেটা জেনে নিতে হবে আগে ভাগে। যদি না জেনে নেই আমি, আর হঠাৎ যদি খুব বড় লোকসান হয়ে যায় তাহলে কি হবে? হাটফেল করে মারা যাবো, আমি সহ্য করতে পারবো না সেই লোকসান। এই জন্য গীতা ভাগবতের ভিতরে বুঝানো আছে। কর্মানুষ্ঠান আরম্ভ করবার আগেই ভালো করে জেনে নাও, বুঝে নাও এতে কতটা লাভ কতটা লোকসান। আবার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিতে হবে, লোকসান যদি কখনো খুব বড় বিরাট লোকসান হয়ে যায় তাহলে তুমি মুশড়ে পড়ো না, অধৈর্য হয়েও না, মাথা খারাপ করো না, ধৈর্য রাখো, আবার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। এটাও সঙ্গে সঙ্গে রাখতে হবে ভিতরে বিচার। এসব কথাগুলো তো সাধন ভজনের ক্ষেত্রে বুঝানো হয়েছে গীতা ভাগবতে। কি বললেন আমনায়ক, বেদ বাক্য কি বলছেন, ব্রহ্মবিদ্যা কি বলছেন আমাদের, এই তত্ত্ব দর্শনগুলো যদি আমরা না জানি আগে ভাগে তাহলে আমাদের পরিণাম করা হয় না, তাহলে আমাদের সন্ধান নিয়ে করা হয় না, তাহলে আমাদের শাস্ত্রগ্রন্থ আলোচনা করা হয় না, ভক্তি শাস্ত্রগ্রন্থ আলোচনা করা হয় না, তাহলে আমাদের হরিকথা শোনায় অধিকার হয় না। এগুলো যদি আগে ভাগে না জেনে নেই সেই জন্যই জানতে হয়। কে বললেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণের লাগে সুদৃঢ় মানুষ, কে বললেন কথাটা, মহাপ্রভুরই কথা ওটা। তত্ত্ব সিদ্ধান্ত কঠিন জিনিস, মাথায় ঢুকে না মশায়, কি ভাগবত পড়েন কি গীতা পড়েন কিছু